নমস্কার, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনার প্রিয় অনুষ্ঠান জীবনবাণী। আশা রাখি জীবনবাণীর মধ্যে দিয়ে আপনি আপনার জীবনের অনেক প্রশ্নের সমাধান খুঁজে পেয়েছেন, আর এই জন্যই জীবনবাণী তার আলোচনা ডালে নিয়ে আপনার কাছে উপস্থিত। শ্রবণ করুন জীবনবাণী, হৃদয়কে খুলে দিন ঈশ্বরের বাক্য শ্রবণের জন্য, জীবনে লাভ করুন পরম করুণাময়ের আশীর্বাদ। তাহলে শুনুন আজকের জীবনবাণীর অনুষ্ঠান।
এলাম তোমার দ্বারে, প্রভু দৃষ্টি যেন পাই, নবীন আলোর উজ্জ্বল সৃষ্টি মাঝে আমি তোমায় দেখতে চাই। অন্ধ হয়ে এলাম তোমার দ্বারে, প্রভু দৃষ্টি যেন পাই, নবীন আলোর উজ্জ্বল সৃষ্টি মাঝে আমি তোমায় দেখতে চাই।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা এবং আজকের এই জীবনবাণীর অনুষ্ঠানে সাদর অভ্যর্থনা। এই অনুষ্ঠানে আমি বর্তমানে ধারাবাহিকভাবে ঈশ্বরের বাক্য বাইবেলে পুরাতন নিয়মে গীতসংহিতা থেকে আলোচনা করছি। গীতসংহিতার 150টি গীত বিভিন্নভাবে সাজানো হয়েছে, সেই হিসাবে আমরা দেখব আজকের আলোচনায় বিশেষ করে গীত 16 থেকে গীত 24 পর্যন্ত আরেকটি ভাগ। গীতগুলো ভাগ করা হয়েছে বিষয়বস্তু বা চিন্তাধারা মিলিয়ে, প্রশংসার গান, অনুতাপের গান ইত্যাদি। এই নয় যে দিনের পর দিন যেমন রচিত হয়েছিল সেইভাবে গীতগুলি সাজানো। গীতসংহিতার 150টা গীত একজনের রচনা নয়, কিন্তু বিভিন্ন কবির রচনা। দাউদ ছিলেন ইসরায়েলের রাজা, গীতিকার, কবি, যোদ্ধা, ঈশ্বর ভক্ত, এবং 73টি গীত তাঁর রচনা হতে নেওয়া। মোশি একটা, সলোমন দুটো, কোরহ সন্তান 11টা, আসব 12টা, হেমন একটা, ইথান একটা, হিস্কিও 10টা এবং 39টি গীত রচয়িতা অজ্ঞাত। তবে এর মধ্যে দাউদেরও থাকতে পারে। যদিও বিভিন্ন কবি গানগুলি রচনা করেছেন, কিন্তু উত্তম দিকটি হচ্ছে সকল গানের মধ্যে খ্রিস্ট যীশু লুকিয়ে আছেন, তার মহিমা ও গৌরব মেশানো আছে। কাঁচের ওই তিনকোণা প্রিজমের মধ্য দিয়ে যেমন আলোর 7টা রং প্রকাশ পায়, গীতসংহিতার গানের মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব, মহিমা ও পরাক্রম প্রকাশ পায়। ষোলর গীত আমাদের শোনায় পুনরুত্থানের গান। অষ্টম পদে খ্রিস্টের জীবনের ছোঁয়া দেয়, নবম পদে খ্রিস্টের মৃত্যু ও 10 পদে খ্রিস্টের পুনরুত্থান, আবার 11 পদে তাঁর স্বর্গারোহণ। মসীয় সংক্রান্ত গানগুলোর মধ্যে এইটি হল তৃতীয়। এই গীতটির উপরে লেখা আছে দাউদের মিকতাম। মিকতাম শব্দটি যথাযথ অর্থ পাওয়া যায় না, মার্টিন লুথার অনুবাদ করেছেন। ইংরেজিতে বলতে পারি গোল্ডেন জুয়েল বা সোনার অলঙ্কার। আরও দুটি গীতে এই শব্দটি পাই, গীত 56 এবং গীত 60-এ। আমরা মার্টিন লুথারের ভাষায় এই গীতটাকে বলি দাউদের স্বর্ণ অলঙ্কার। দাউদ তাঁরই বংশে এক মুক্তিদাতার আগমন দেখতে পাচ্ছেন, যাঁর বিষয়ে তিনি বলেন ইনি আমার মুক্তিদাতা। আপনার সামনে বাইবেল থাকলে আমার সঙ্গে খুলুন 16 অধ্যায় 1 পদে শুরু, হে ঈশ্বর আমাকে রক্ষা করো, কেননা আমি তোমার শরণ লইয়াছি। আসুন আমরা ঈশ্বরের হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। তোমার অসীম করুণায় আমরা আজকের এই দিন পর্যন্ত সুরক্ষিত হয়েছি। তোমায় ধন্যবাদ দিই, কারণ তুমি আমাদেরকে এই অপূর্ব সুযোগ দিয়েছ তোমার বাক্য থেকে শ্রবণ করার, শেখবার এবং জীবনে সঠিক পথে চলবার। তোমার বাক্য আলোস্বরূপ, তোমার বাক্য মধুর থেকেও মিষ্টতর, তোমার বাক্য আমাদের সেই নিশ্চয়তা, নিরাপত্তা দান করে। তোমায় ধন্যবাদ দিই, তুমি আমাদের সঙ্গে কথা বলো তোমার আত্মার মধ্যে দিয়ে। আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো, আমাদের সমস্ত অযোগ্যতা অপরাধ ক্ষমা করো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে গীত সংগীতার ১৬ গীতের এক পদ পাঠ করেছি। এই পদ প্রভু যীশুর স্বর শোনায় যখন তিনি বলেন যোহন লিখিত সুষমাচারের ৫ অধ্যায় ৩০ পদে, আমি আপনা হইতে কিছুই করিতে পারি না, যেমন শুনি তেমনি বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কেননা আমি আপনার ইচ্ছা পূর্ণ করিতে চেষ্টা করি না, কিন্তু আমার প্রেরণকর্তার ইচ্ছা পূর্ণ করিতে চেষ্টা করি। খ্রিস্ট যীশু স্বেচ্ছায় মনুষ্যরূপ ধারণ করে তাঁর স্বর্গীয় মহিমা প্রতাপ ত্যাগ করে ক্ষুদ্র মানুষ হলেন এই জগতে। মানুষ মাত্রই অতি সামান্য ক্ষুদ্র প্রাণী, মহান ঈশ্বরের চরণের ধূলি মাত্র, তথাপি আমরা নিজ নিজ দর্পে, গর্ভে, অহংকারে নিজেকে বড় করে দেখাতে চাই। এই জগতে কতজন আছেন যারা রাজনৈতিক নেতা, কূটনীতিজ্ঞ, বৈজ্ঞানিক, শিক্ষাবিদ, মন্ত্রী, যারা সময় বিশেষে নিজেদের ছোটখাটো ঈশ্বর মনে করেন, কিন্তু সত্য সত্য বিচার করলে ঈশ্বরের মহানত্বের তুলনায় আমরা অতি অতি ক্ষুদ্র। স্বর্গে দূতদের অপেক্ষা আমাদের অল্প ক্ষুদ্র করে সৃষ্টি করেছেন। ইব্রীয়তার ২ অধ্যায় ৬-৭ পদে লেখা আছে, মনুষ্য কি যে তুমি তাহাকে স্মরণ কর, মনুষ্য সন্তানী বা কি যে তাহার তত্ত্বাবধান কর। তুমি দূতগণ অপেক্ষা তাহাকে অল্পই নূন করিয়াছ, প্রতাপ ও সমাদর মুকুটে বিভূষিত করিয়াছ, এবং তোমার হস্তকৃত বস্তু সকলের উপরে তাহাকে স্থাপন করিয়াছ, সকলই তাহার পদতলে তাহার অধীন করিয়াছ। প্রথম পদে দাউদ নিজেকে তাহার পদতলে রাখছেন তা নয়, আমাদেরও তাঁর অধীনস্থ দেখাচ্ছেন। ২ পদে লেখা আছে, আমি সদাপ্রভুকে বলিয়াছি, তুমি আমার প্রভু, তুমি ব্যতীত আমার মঙ্গল নাই। আপনারা হয়তো অনেকেই পাহাড়ে বেড়াতে গিয়েছেন, যেমন কাশ্মীর, সিমলা, মুসৌরি, এই সমস্ত সৌন্দর্য, বরফে ঢাকা। আমাদের অবশ্য কাছেই রয়েছে দার্জিলিং, এবং এই সমস্ত বরফে ঢাকা পর্বতশৃঙ্গ, সুন্দর ফুল, স্বচ্ছ ঝর্ণা দেখে আপনি নিশ্চয়ই মুগ্ধ হয়েছেন। অথবা সমুদ্র তীরে বেড়াতে বেড়াতে বিশাল তরঙ্গমালা, বালির উপর ছড়িয়ে থাকা চিত্র বিচিত্র ঝিনুক, বা অভয়ারণ্যের জীবন আপনি দেখেছেন, সেখানে পশু পাখি, বনের বা মাঠের ফুল, এমনকি নির্মল নীল আকাশ ও তারকমালা, এসব দেখে কি কোনোদিনও বলেছেন, হে ঈশ্বর, তুমি আমার সৃষ্টিকর্তা ঈশ্বর, আমার মুক্তিদাতা এবং আমার প্রভু? মনে করুন আপনি ঠাকুরদাদা বা দাদামশা, এবং আপনার নাতি এসে কোলে বসল, ছোট হাত দুটি বাড়িয়ে গলা জড়িয়ে বলল, আমার দাদু। আনন্দে বুকটা ভরে গেল, কিন্তু ধন্যবাদ ঈশ্বরকে দিয়ে কি বলেছেন, হে ঈশ্বর, আমি কল্পনা করতে পাচ্ছি না তোমারে কেমন ব্যবস্থা এত সুখ, এত আনন্দ দিলে। এ সকল দেখে শুনে কখনো কি বলেছেন, তুমি তোমার নিজ প্রতিমূর্তিতে, নিজ সাদৃশ্যে আমাকে সৃষ্টি করেছ, তুমি আমার প্রভু, আমার ঈশ্বর, আমার স্বর্গীয় পিতা? এর মধ্যে কোনদিন কি একথা আপনার স্মরণে এসেছে? মতিলিখিত সুষমাচারের ১৭ অধ্যায় ২২-২৩ পদে দেখুন, আপনি ভেবে দেখুন, এই পদে উল্লেখিত ব্যক্তিদের দলে পড়বেন না তো। লেখা আছে এখানে, অনেকে সেই দিন আমাকে বলিবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই, হে হধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। মনে রাখবেন, আমরা যখন তাকে প্রভু বলি, আমরা সত্যি অন্তর হতে তাকে প্রভু বলেই জানি। ১৬ গীতের ৩ পদ এখন দেখব, পৃথিবীতে যে পবিত্র ব্যক্তিগণ থাকেন তাহারা আদরণীয়, আমার সমস্ত প্রীতির পাত্র। দেখুন, ঈশ্বর সদাপ্রভু এই জগতে তাঁর সাধুদের ঈশ্বর। এই সুযোগ সুবিধা বা এই অনুগ্রহ সকলে পায় না। ঈশ্বরের প্রীতির পাত্র কারা? ১১৯ গীতে ৬৩ পদে এই কথা বলে, যাহারা তোমাকে ভয় করে অর্থাৎ ভক্তি করে, যাহারা তোমার নির্দেশ সকল পালন করে। পরবর্তী পদে এই কথা আছে ১৬ গীতে ৪ পদে, যাহারা অন্য দেবতাকে উপহার দেয় তাহাদের যাতনা বৃদ্ধি পাইবে। রক্তরূপ তাহাদের পেয় নৈবেদ্য আমি উৎসর্গ করিব না, আপন ওষ্ঠাধরে তাহাদের নাম লইব না। কথাটা এই রকম, যারা অন্যকে উপহার দেয় যাদের তারা ঈশ্বর মনে করে। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে লিখেছেন প্রথম করিন্থীয় তার ৮ অধ্যায় ৫-৬ পদে, কেননা কি স্বর্গে কি পৃথিবীতে যাহাদিগকে দেবতা বলা যায় এমন কতকগুলি যদিও আছে, বাস্তবিক অনেক দেবতা ও অনেক প্রভু আছে, তথাপি আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা, যাহা হইতে সকলই হইয়াছে ও আমরা যাহারই জন্য, এবং একমাত্র প্রভু সেই যীশু খ্রিস্ট, যাহার দ্বারা সকলই হইয়াছে এবং আমরা যাহারই দ্বারা আছি। আমরা জানি যে পৌত্তলিকদের বহু দেবতা। দাউদের সময় ওই অঞ্চলে সাধারণত দাগন ও বাল নামে দুই দেবের পূজা অনেকে করত। তখনকার কালে কেবল নয়, আজকের দিনেও মানুষের হৃদয়ে যদিও একমাত্র ঈশ্বরের জন্য স্থান থাকা উচিত, তবুও অনেকেই বহু ঈশ্বরকে হৃদয়ে স্থান দিতে চায়। এবং ওই সকল দেবতারা কেবলমাত্র মাটি, কাঠ, পাথর ও ধাতু দ্বারা গড়া দেবতা নয়, কিন্তু মানুষ জাগতিক আনন্দ ও ভোগবিলাসের দেবতাও সৃষ্টি করে, তারই পূজায় ব্যস্ত। বাইবেলের নতুন নিয়মে দ্বিতীয় তিমোথীয় তার ৩ অধ্যায় ২-৪ পদে এই প্রকার দেবতাদের উল্লেখ করেছে, কেননা মনুষ্যরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচণ্ড, সদ্বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বরপ্রিয় নয় বরং বিলাসপ্রিয়। এক ব্যক্তি কোন এক পুরোহিতকে বললেন, আমি কোন ধর্মমত মানি না, কোন ধর্মবিশ্বাস আমার নেই। এ কথা শুনে পুরোহিত বললেন, তুমি যে ধর্মমত মানো না, এটাই তোমার ধর্মমত, এটাই তোমার ধর্ম। কোন একটা দেশে একটা গির্জা আছে, তার পথের দিকে তা সম্পূর্ণ খোলা, সেখানে একটা বোর্ডে লেখা আছে, কোন ধর্মমত নয় কিন্তু খ্রিস্ট, এটাই তাদের ধর্মমত। ১৬ অধ্যায় বা ১৬র গীতে ৫-৬ পদে লেখা আছে, সদাপ্রভু আমার দায়াংশ, আমার পানপাত্র, তুমি আমার অধিকার স্থায়ী করিতেছ, আমার জন্য মানরজ্জু মনোহর স্থানে পড়িয়াছে, আমার অধিকার আমার পক্ষে শোভাযুক্ত। কেমন সুন্দর কথা, সদাপ্রভু আমার দায়াংশ। প্রভু এই পৃথিবীতে এলেন, পাপ ও দুঃখপূর্ণ জগতে ঘুরলেন, তিনি সত্যি পরদেশী ছিলেন, তিনি ঈশ্বরে আনন্দ করতেন এবং তাঁর জীবনে শান্তি ও আনন্দ ছিল। দায়াংশ ও পানপাত্র, এ দুটির মধ্যে পার্থক্য কি? আমার অংশ বলতে যেটা আমার, এখন ওই অংশ আমি ভোগ করতে পারি নাও পারি, তবু সেটা আমার। আমার পানপাত্র বলতে যেটা আমি ভোগ করছি। উদাহরণস্বরূপ, সবাই খেতে বসেছি, এখন আমার নাতির থালায় যতটুকু খাবার দেয়া হল সেটা তার অংশ, কিন্তু দেখা গেল সে তার মধ্যে কিছুটা খেল, কিছুটা ছড়াল, যেটুকু খেল সেটাই সে ভোগ করল। এই পৃথিবীতে অনেক লোক আছেন যাদের ঈশ্বর প্রচুর আত্মিক আশীর্বাদ দিয়েছেন, কিন্তু তারা সেগুলি ব্যবহার করে না, তাদের পানপাত্র উথলিয়া পড়ে না, কেননা তারা তাদের পানপাত্র ভরেনি। ঈশ্বর চান আমরা আমাদের জীবন সৎ উপায়ে বিশ্বস্ততার সঙ্গে উপভোগ করি, জীবনে প্রভুতে আনন্দ করি। যোহন লিখিত সুসমাচারের ১০ অধ্যায় ১০ পদে প্রভু যীশু বলছেন, আমি আসিয়াছি যেন তারা জীবন পায় ও উপচয় পায়। প্রভু আরও বলেছেন যোহন তার ১৫ অধ্যায় ১১ পদে, এই সকল কথা তোমাদিগকে বলিয়াছি যেন আমার আনন্দ তোমাদিগের থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। আমাদের মধ্যে কেউ কেউ আনন্দ উপভোগ করতে পারে না, আর করলেও সামান্য সীমিত, আমাদের সর্বদা আনন্দ করা উচিত। ১৬ গীতে ৭ পদে লেখা আছে, আমি সদাপ্রভু ধন্যবাদ করিব, তিনি আমাকে মন্ত্রণা দিয়াছেন, রাত্রিতেও আমার চিত্ত আমাকে প্রবোধ দেয়। রাত্রি যখন আপনার নিদ্রা ছুটে যায়, ছটফট করেন, ঘুম আসতে চায় না, আপনি কি করেন? গীতকার এখানে বলছেন তিনি আপন শয্যায় ঈশ্বরের ধ্যান করেন। এখন আমরা যে পদগুলো দেখব এগুলোর সাথে নতুন নিয়মের যোগাযোগ আছে। ষোলর গীতে আট থেকে দশ পদে দেখি, আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি, তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। এই জন্য আমার চিত্ত আনন্দিত, আমার গৌরব উল্লাসিত হইল, আমার মাংস নির্ভয়ে বাস করিবে, কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না, তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না। আমরা গীত ষোল রাজার বা প্রভু যীশুর পুনরুত্থানের কথা বর্ণনা করে। ভাববাদী হিসাবে দাউদ ঘোষণা করছেন যে খ্রিস্টের জন্মের পর নয়, কিন্তু মৃত্যুর পর ও পুনরুত্থানের পর তিনি দাউদের সিংহাসন আরোহণ করবেন। প্রেরিতদের কার্যবৃণী তার দুয়ের অধ্যায় ২৫ থেকে ৩১ পদে পিতর পঞ্চাশত্তমীর দিনে পবিত্র আত্মা লাভের পর উচ্চস্বরে এই বিষয়টি উল্লেখ করে বলেন, কারণ দাউদ তাহার বিষয়ে বলেন, আমি প্রভুকে নিয়তই আমার সম্মুখে দেখিতাম, কারণ তিনি আমার দক্ষিণে আছেন যেন আমি বিচলিত না হই। এই জন্য আমার চিত্ত আনন্দিত ও আমার জিহ্বা উল্লাসিত হইল, আবার আমার মাংস প্রত্যাশায় প্রবাস করিবে, কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না আর নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না। তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিয়াছ, তোমার শ্রীমুখ দ্বারা আমাকে আনন্দে পূর্ণ করিবে। ভাতৃগণ, সেই পিতৃকুলপতি দাউদের বিষয় আমি মুক্ত কণ্ঠে বলিতে পারি যে তিনি প্রাণ ত্যাগ করিয়াছেন এবং কবর প্রাপ্ত হইয়াছেন, আর তাহার কবর আজ পর্যন্ত আমাদের নিকটে রইয়াছে। ভালো, তিনি ভাওবাদী ছিলেন এবং জানিতেন ঈশ্বর দিব্যপূর্বক তাহার কাছে এই শপথ করিয়াছিলেন যে তাহার ঔরসজাত একজনকে তাহার সিংহাসনে বসাইবেন। অতএব পূর্ব হইতে দেখিয়া তিনি খ্রিস্টেরই পুনরুত্থানের বিষয় এই কথা কহিলেন যে তাহাকে পাতালেও পরিত্যাগ করা হয় নাই, তাহার মাংস ক্ষয়ও দেখে নাই। পিতরের সেদিনের বক্তৃতা এমনই আলোড়ন সৃষ্টি করেছিল যে কয়েক সহস্র লোক খ্রিস্ট যীশুকে গ্রহণ করেছিল তাদের ব্যক্তিগত জীবনে। রোমীয় সাম্রাজ্যের ইতিহাসে এ এক যুগান্তকারী ঘটনা। বাইবেলের নতুন নিয়মে লোকলিখিত সুসমাচারের একের অধ্যায় ৩২ থেকে ৩৩ পদে স্বর্গদূত কি ঘোষণা করেননি যে তিনি মহান হইবেন আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে, আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দিবেন, তিনি যাকব কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন ও তাহার রাজ্যের শেষ হইবে না। ঈশ্বর দাউদের সঙ্গে এক চুক্তি করেন যাকে ইংরেজিতে বলে ডেভিডিক কভেনেন্ট, দাউদের সঙ্গে চুক্তি। দ্বিতীয় সামুয়েল তার ৭ অধ্যায় ১৬ পদে ঈশ্বর প্রতিশ্রুতি দিচ্ছেন, আর তোমার কুল ও তোমার রাজত্ব তোমার সম্মুখে চিরকাল স্থির থাকিবে, তোমার সিংহাসন চিরস্থায়ী হইবে। আমরা ১৬ গীতে ৯ পদে আসি, খ্রিস্টের মৃত্যুর ছবি। এই পদে দেখি তিনি ক্রুশে প্রাণ দিলেন, কেন তিনি জানতেন যে ঈশ্বর তিন দিন পর তাকে তুলবেন। ১০ পদে খ্রিস্টের পুনরুত্থানের ছবি আমরা দেখতে পাই এবং ১১ পদে খ্রিস্টের স্বর্গারোহণের ছবি। তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে, তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ, তোমার দক্ষিণ হস্তে নিত্য সুখভোগ। তিনি পিতার দক্ষিণে রয়েছেন, আজ আমাদের জন্য বিনতি করছেন, যা ইব্রীয় পত্রে দেখি। দেখুন এখানেও দাউদ সে কথাই বলছেন। বড় সুন্দর অদ্ভুত রচনা, দূরদর্শিতাপূর্ণ এই ১৬ সংখ্যার গীত, দাউদের স্বর্ণালঙ্কার। ছোট্ট কথায় অল্প কথায় খ্রিস্টের জীবন, খ্রিস্টের মৃত্যু, খ্রিস্টের পুনরুত্থান ও খ্রিস্টের স্বর্গারণ ফুটিয়ে তুলেছে এই গীত। এবারে আমরা আসব ১৭ গীত। এই গীতের শিরোনামে বলা হয়েছে মহাবিপদের সময় দাউদের প্রার্থনা। দাউদ কখন এই গীতটি রচনা করলেন? মনে হয় দাউদ যখন পর্বতে জঙ্গলে লুকিয়ে বেড়াচ্ছিলেন, অন্য কথায় বলি দাউদের বনবাসের সময়। প্রশ্ন করব, হয়তো দাউদ তো রাজা ও বীর যোদ্ধা ছিলেন, তাকে বনবাসে যেতে হল কেন? কারণ রাজা শৌল তাঁর লোকজন নিয়ে দাউদকে বধ করবার জন্য ধাওয়া করে বেড়াচ্ছেন। এই গীতটি ওই অবস্থায় ঈশ্বরের প্রতি দাউদের আস্থা বা নির্ভরতার বিবরণ দেয়। কিন্তু শেষ পর্যন্ত গীতটির মধ্যে আমরা প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে লক্ষ্য করি। এই গীতটি আজকের দিনে আমাদের হৃদয়ের প্রার্থনাও হতে পারে, কেননা আমাদের মাঝে অনেক বিপদ দেখে আমরা ছুটে বেড়াচ্ছি। গীত ১৬ থেকে ৪১ আমাদের মূল বিষয়বস্তু থাকবে মানুষের মাঝে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের সাক্ষাতে মানুষকে ধার্মিক গণিত করেছেন। ১৭ গীতে এক পদে লেখা আছে, হে সদাপ্রভু ধর্মবাৎসন, আমার কাকুক্তিতে অবধান করো, আমার প্রার্থনায় কর্ণপাত করো, তা ছলনার অষ্টাধার হইতে নির্গত নয়। দাউদের প্রার্থনা খুব সম্ভব যখন শৌল প্রায় তাকে ধরে ফেলতে চলেছেন, দাউদের জীবনে বিপদ ঘনিয়ে এসেছে, এটা দাউদের অন্তরের প্রার্থনা। অনন্য পায়ে হয়ে তিনি প্রার্থনা করছেন, তিনি বলছেন তার প্রার্থনার মধ্যে কোন প্রকার ছলনা নেই, কোন প্রকার কপটতা নেই। দুই পদে লেখা আছে, তোমার সাক্ষাতে আমার বিচার নিষ্পত্তি হোক, যাহা ন্যায্য তাহার প্রতি তোমার দৃষ্টি পড়ুক। দাউদ ঈশ্বরের কাছে বিচার প্রার্থী, তিনি সূক্ষ্ম বিচার প্রার্থনা করছেন। নিক্তিতে যেমন অতি সূক্ষ্ম মাপ পাওয়া যায়, তেমনি বিচার তিনি চাইছেন। আপনি ঈশ্বরের কাছে কি প্রার্থনা করবেন জানি না, আমি কিন্তু তার কাছে কেবলমাত্র অনুগ্রহ প্রার্থনা করব। আমরা বেশিরভাগই জনি তার অনুগ্রহ প্রার্থী। তিন পদে লেখা আছে সাতরের গীতে, তুমি আমার চিত্তের পরীক্ষা করিয়াছ, রাত্রিকালে আমার তত্ত্বানুসন্ধান করিয়াছ, তুমি আমাকে কষিয়াছ কিছু পাও নাই, আমি স্থির করিলাম আমার মুখ পাপ করিবে না। এই গীতের এই পদটি আমাদের চিন্তাধারাকে অনেক গভীরে নিয়ে যায়। দেখুন, ঈশ্বর যখন দাউদকে পরীক্ষা করলেন, তিনি দাউদের মধ্যে কিছু পেলেন, আবার তিনি যখন আমাকে পরীক্ষা করলেন, আমার মধ্যেও তিনি কিছু পেলেন, আর আমার মনে হয় তিনি যখন আপনাকে পরীক্ষা করলেন, আপনার মধ্যেও তিনি কিছু পেলেন। এটা খুবই পরিষ্কার কথা, আমরা যতই বলি, যতই চেষ্টা করি, আমাদের হৃদয় কখনোই শতকরা একশো ভাগ শুদ্ধ নয়। আমাদের ওষ্ঠ শতকরা একশো ভাগ কেন 95 ভাগ পবিত্র নয়। আমাদের কর্ণ কেবলমাত্র শুদ্ধ বাক্য শ্রবণ করেনি, আমাদের চক্ষু সর্বসময় সরলভাবে দৃষ্টিপাত করেনি। অথচ দাউদ বলছেন, তুমি আমাকে কষিয়ে আছ, কিছু পাও নাই। তাহলে এমনও ব্যক্তি আছেন যার মধ্যে কোন ত্রুটি, কোন খুঁত পাওয়া যায়নি, যার ওষ্ঠ হতে কোন ছলনা বাক্য উচ্চারিত হয়নি? হ্যাঁ, এই নিখুঁত মানুষটি আর কেউ নন, ইনি আমাদের প্রভু, যিনি পাপ জানতেন না, যার মুখে কোন কপটতা, কোন ছল বাক্য ছিল না। প্রথম পিতর তার 2 অধ্যায় 22 পদে লেখা আছে, তিনি পাপ করেন নাই, তাহার মুখে কোন ছল পাওয়া যায় নাই। পিতর আরও উল্লেখ করেছেন, প্রথম পিতর তার 2 অধ্যায় 23 পদে, তিনি নিন্দিত হইলে প্রতিনিন্দা করিতেন না, দুঃখভোগকালে তর্জন করিতেন না, কিন্তু যিনি ন্যায় অনুসারে বিচার করেন তাহার উপরে ভার রাখিতেন। 4 পদে 17 গীতে লেখা আছে, মনুষ্যের কার্য সম্বন্ধে তোমার অষ্টধরের বাক্যে আমি দুর্জনের পথ হইতে সাবধান হইয়াছি। এই দুর্জনকে, এই দুর্জন শয়তান ব্যতীত আর কেউ নয়। এই পৃথিবীটাই শয়তানের রাজ্য, যিশু বলেছেন এই জগতের অধিপতি। সুতরাং শয়তান বা দিয়াবল যখন এই পৃথিবীতে বর্তমান, তখন ঈশ্বরের সন্তানদের সচেতন থাকতে হবে। দাউদ পালিয়ে বেড়াচ্ছেন শৌলের রাজ্যেরই মধ্যে, আর এক কথায় বলি, দাউদ শত্রু রাজ্যে বাস করছেন, সুতরাং তাকে সচেতন থাকতেই হবে। আমরা শয়তানের রাজ্যে বাস করছি, সুতরাং আমাদের সচেতন থাকতেই হবে। প্রকাশিত বাক্য 2 অধ্যায় 13 পদে লেখা আছে, আমি জানি পরগমস্ত মণ্ডলী দূতের প্রতি যিশুর আদেশ বাক্য, আমি জানি তুমি কোথায় বাস করিতেছ, সেখানে শয়তানের সিংহাসন রইয়াছে, আর তুমি আমার নাম দৃঢ়রূপে ধারণ করিতেছ, আমার বিশ্বাস অস্বীকার কর নাই। আমার সেই সাক্ষী, আমার সেই বিশ্বস্ত লোক আন্তিপা, যখন তোমাদের মধ্যে তথায় নিয়ত হইয়াছিল, যেখানে শয়তান বাস করে, তখনও বিশ্বাস অস্বীকার কর নাই। আমি জানি না আপনি আজ কোথায় বাস করছেন, কিন্তু অনেকে মনে করেন যেখানে নোংরামি, যেখানে নষ্টামি, যেখানে দুষ্টামি, সেই স্থানেই শয়তানের সিংহাসন পেতেছে। কে জানে, শয়তান তো প্রভু যীশুকে ফাঁদে ফেলার বহু চেষ্টাই করেছিল, কিন্তু প্রভু যীশু প্রতি সময় ধমকে তাকে দূর করে দিয়েছিলেন। আমরা কিন্তু প্রায় ফাঁদে পা দিয়ে ফেলি। 17 গীতে 5-6 পদে দেখি, আমার পাদক্ষেপ তোমার পথে স্থির রইয়াছে, আমার চরণ বিচলিত হয় নাই। আমি তোমাকে ডাকিলাম, কেননা হে ঈশ্বর, তুমি আমাকে উত্তর দিবে। দারুণ সংকটের মধ্যে, বিপদের মধ্যে দিয়ে দাউদের দিনগুলো কাটছে। দিনে ও রাত্রে সর্বসময় তাকে সচেতন থাকতে হচ্ছে। কখন শত্রুর দৃষ্টিতে তিনি ধরা পড়েন, এক স্থানে দীর্ঘ সময় যাপন করতে পাচ্ছেন না, এ পর্বত ওই জঙ্গল, অপর পর্বত বা জঙ্গল, এক গুহা হতে অন্য গুহায় তিনি যাচ্ছেন। কারণ তথাপি তিনি জানতেন যে বিপদের মাঝে যখনই তিনি ঈশ্বরকে ডাকবেন, তখনই তিনি উত্তর দেবেন, তাকে উদ্ধার করবেন। প্রিয় শ্রোতা বন্ধু, আবার আপনাদের স্মরণ করিয়ে দিই যে দাউদ আলাদা কোন জীব ছিলেন না, কিন্তু আমাদেরই মতো মানুষ ছিলেন। তার কাছেও আসত সংকট। আমি আপনি আমরাও যদি অন্তরে অন্তঃস্থল থেকে ঈশ্বরকে জানি, তিনি অবশ্যই সাড়া দেবেন। 7-8 পদে আমরা দেখি এই অংশে, দাউদ যখন গীত রচনা করছেন, তার বহু বৎসর পূর্বে ঈশ্বর ইসরায়েল জাতির প্রতি উদ্দেশ্যে বলেছিলেন, যাত্রা পুস্তক তার 19 অধ্যায় 4 পদে, আমি মিশ্রীয়দের প্রতি যা করিয়াছি এবং যেমন ইগল পক্ষীর পক্ষ দ্বারা তিনি তোমাদিওকে বহিয়া আপনার নিকট আনিয়াছি, তাহা তোমরা দেখিয়াছ। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা এরপরে আসি 17 গীতে 9-12 পদে। এই অংশে যখন আমরা আসি, বিশেষ করে দেখি তাহারা আপন আপন মেয়েদের বদ্ধ, অর্থাৎ নিজেদের নিয়ে তারা ব্যস্ত, নিজেরা সুখে আনন্দে আছে, তৃপ্ত আছে, এই তাদের পক্ষে যথেষ্ট, অপরের কথা তারা চিন্তা করে না। ১৩ থেকে ১৫ পদে দেখি এই অংশে দাউদ পর্বতের কোন এক গুহায় লুকিয়ে আছেন এবং সেখানে বসে ঈশ্বরের কাছে বিনতি জানাচ্ছেন যেন ঈশ্বর তাকে ওই অবস্থা থেকে রক্ষা করেন ও উদ্ধার করেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঠিক ওইভাবেই সারা জগৎ আমাদেরকে টেনে ধরে আছে। ঈশ্বরের সন্তানদের জন্য উপায় আছে ঈশ্বরে নির্ভর করা। দাউদ যেমন করেছিলেন, প্রভু যীশু তাই করেছিলেন যখন তিনি এই জগতে ছিলেন। দাউদ তাই করেছিলেন যখন তিনি সংকটের মধ্যে ছিলেন, পর্বতের কোন এক গুহায় লুকিয়ে আছেন এবং সেখানে বসে ঈশ্বরের কাছে বিনতি জানাচ্ছেন যেন ঈশ্বর তাকে ওই অবস্থা থেকে রক্ষা করেন, উদ্ধার করেন। ওই সময় দাউদ অনুভব করেছিলেন যে শত্রুপক্ষ বড়ই প্রবল। আজকের দিনে আমি আপনি জগতের দিকে তাকালে দেখি সমগ্র জগৎ আমাদের বিপক্ষে। আপনি ঈশ্বরের পথে থাকবার চেষ্টা করলে কি হবে? যিশুর পথে চলবার চেষ্টা করলে কি হবে? সারা জগৎ আপনাকে বাধা দিচ্ছে। একটি ছোট ছেলে পথের ধারে মাঠের ধারে খেলা করছিল, আর পথ দিয়ে এক ব্যক্তি যেতে যেতে লক্ষ্য করলেন যে ওই ছোট ছেলেটি একটি ঝোপ গাছ টেনে তোলার চেষ্টা করছে। একবার এদিক থেকে টানল, উঠল না, ওদিকে গিয়ে টানল, উঠল না, গায়ের জোরে টানতে লাগল এবং শুকর বাচ্চার মতো ঘোঁত ঘোঁত করতে লাগল। ভদ্রলোক মজা পেয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন যে ছেলেটি কি করে দেখি। এবার ছেলেটি সর্বশক্তি দিয়ে ওই ঝোপটি ধরে টান দিল এবং গাছটি শেকড় শুদ্ধ মাটি থেকে উঠে এল, কিন্তু ছেলেটি ছিটকে গিয়ে দাঁড়াম করে মাটিতে পড়ল। ছেলেটির বেশ ব্যথা লেগেছিল, তাই সে মাটিতে বসে আছে দেখে ভদ্রলোক বললেন, বড় জোর টেনেছিলে তাই না? ছেলেটি উত্তর দিল, হ্যাঁ, খুব জোর টানতে হল, কারণ সারা জগৎ ওই গাছটার গোড়া ধরে টেনে রেখেছিল। প্রিয় শ্রোতাবন্ধু, ঠিক ওইভাবেই সারা জগৎ আমাদের টেনে ধরে আছে। ঈশ্বরের সন্তানদের জন্য উপায় আছে ঈশ্বরে নির্ভর করা। প্রভু যীশু তাই করেছিলেন যখন তিনি এই জগতে ছিলেন। দাউদ তাই করেছিলেন যখন তিনি সংকটের মধ্যে ছিলেন। যখনই আপনি সংকটের সম্মুখীন হন, তখন এই গীতটির কথা স্মরণ করতে পারেন, স্মরণ করতে পারেন দাউদের কথা ও তাঁর স্থিরতার কথা, বিশ্বাসের কথা। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
পাগল মনের অন্ধকারে আলোর শ্রাবণ পড়ুক ঝরে।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন আমাদের ঠিকানায় শীঘ্র লিখে জানান। আপনার কি মোবাইল আছে? যদি মোবাইল থাকে তাহলে SMS এর মাধ্যমে অথবা ফোনে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। এবার আমাদের মোবাইল নম্বরটা লিখে নিন, 9433497235, এবং আমাদের ফোন নম্বর হল 2438-0045। আরেকবার নম্বরটি বলছি, মিলিয়ে নিন, 9433497235, এবং আমাদের ফোন নম্বর হল 2438-0045। এবার তাহলে আমাদের নতুন ঠিকানাটা লিখে নিন। আমাদের নতুন ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট ব্যাগ নম্বর 1, পোস্ট চোকা, কলকাতা 700104। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার।
নয়ন লয়ে আর যা কিছু ডুবো অন্ধকারে, আমি দেখব অবাক হয়ে, নয়ন জুড়ে শুধুই থেকো তুমি, তোমার মধুর নয়ন লয়ে আর যা কিছু ডুবো অন্ধকারে, আমি দেখব অবাক হয়ে, তোমার রূপের মর্ম বাণী সুরের ভাষায় লই গো জানি তোমার রূপের মর্ম বাণী সুরের ভাষায় লই গো জানি